কলকাতা শহরটা সব কিছু মনে রাখে। শহরের কোনো একটা কোনায় টিমটিম করে জ্বলতে থাকা ট্রামের স্মৃতি আজও কলেজ স্ট্রিটের রাস্তায় থেকে যায়। প্রিন্সেপ ঘাটের সন্ধ্যায় হারিয়ে যাওয়া প্রেমের গল্পগুলো আজও সেখানকার বেঞ্চগুলো মনে রাখে। ফিরে আসলে বা কান পাতলে এইসব লুকিয়ে থাকা গল্পগুলো ডানা মেলতে শুরু করে। এই শহরে যখন অসময়ে বৃষ্টি হয়, তখন আকাশ ভেঙে জলের সাথে সাথে স্মৃতির সাগরও তৈরি হতে থাকে। সহজে বোঝা যায় না যদিও, কিন্তু একটু তলিয়ে দেখলে বৃষ্টির চেয়ে বেশি মানুষ কিন্তু সেই স্মৃতির জলেই ভিজতে থাকে। কাজেই এই শহর সবটাই মনে রেখে দেয়, সময় বুঝে স্মৃতি উস্কে দেয়, কখনো কখনো মৃত্যুর স্মৃতিও। এই গল্পটা 34 বছরের অর্জুন সেনের, যে নিজের জীবনের সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে আজ একা এই শহরের কোনো এক কোনায় শুরুতে বলা ওই ট্রামের মতোই স্মৃতি হয়ে থেকে গেছে। অর্জুন সেন পার্ক স্ট্রিটের এক নামকরা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কপিরাইটার হিসেবে বেশ নাম করেছিল একসময়। লোকে বলতো তার শব্দগুলো নাকি স্বপ্নের মতো মানুষকে ভাসিয়ে দিতে পারত। স্বভাবে নম্র, ভদ্র, একটু সেকেলে গোছের, কিন্তু মনটা খুবই নরম। আর অন্যদিকে ছিল মায়া, মায়া রায়, পেশায় রেডিও জকি, যার গলার স্বরটা কাজ করত এই শহরের ঘুমের ওষুধের মতো, যার হাসি জ্বর তুলেছিল হাজার হাজার তরুণের বুকে। সেই হাজারের মধ্যে অর্জুন অন্যতম, অর্থাৎ অর্জুন সেন। দুজনের দেখা হয়েছিল একটা ব্র্যান্ড কোলাবোরেশনের সময়। অর্জুনের ছিল স্ক্রিপ্ট লেখার দায়িত্ব, আর মায়ার দায়িত্ব ছিল ভয়েস ওভার। কিন্তু রিটেক আর কফি ব্রেকের মাঝে দুজনে কখন যেন নিজেদের মতো করে একটা গল্প লিখতে শুরু করল। অর্জুন কানের হেডফোনটাকে ঠিক করতে করতে বলেছিল,
আরেকবার বলবে
কি?
আরে ওই লাইনটা, কিছু কিছু গল্প আজীবনের জন্য থেকে যায়, ওইটা।
কেন, রিটেকের জন্য নাকি কথাটা নিজে আরেকবার শুনতে চাও?
আরেকবার না, বারবার শুনতে চাই।
ভালোবাসার গল্পটা দুজনের মধ্যে অনেকটা এই শহরের বর্ষার মতো তৈরি হয়েছিল অজান্তেই। প্রিন্সেপ ঘাটের সন্ধেগুলোয় বিবেকানন্দ পার্কের ধারে ফুচকায় বাইকের পেছনের সিটে জড়িয়ে ধরে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দিশাহীনভাবে ঘুরে বেড়ানোয় কখন যেন অর্জুন মায়ায় পড়ে গেছিল, আক্ষরিকভাবেই। কিন্তু মায়ার একটা স্বভাব ছিল হঠাৎ হঠাৎ ভয়েস নোট পাঠানোর। কোনো কারণ ছাড়াই অর্জুনকে ভয়েস নোট পাঠিয়ে বলতো,
তুমি যদি এক মিনিটের মধ্যে এই ভয়েস নোটটা শোনো তাহলে বুঝবো তুমি আমায় প্রচন্ড মিস করছো, শুনবে কিন্তু।
কখনো আবার বলতো,
তোমার যদি আমার কথা না মনে পড়ে তাহলে তুমি আমায় আদৌ ভালোবাসো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
ভয়েস নোটগুলো কোনোদিনই ডিলিট করেনি মায়া, অর্জুনও কোনোদিন ডিলিট করার কথা ভাবেইনি, উল্টে সেগুলোকে সযত্নে রেখে দিত স্মৃতি হিসেবে। কিন্তু ভালোবাসা, ভালোবাসা অনেকটা উত্তর কলকাতার পুরনো বিল্ডিংগুলোর মতো, যতই আগলে রাখা হোক, যত্নে রাখা হোক, সময়ের সাথে সাথে ফাটল ধরবেই। মায়ার একটা অতীত ছিল যেটা নিয়ে দুজনে কেউই কোনোদিন সেভাবে একে অপরের সঙ্গে কথা বলেনি, আর উল্টো দিকে ছিল অর্জুনের রাগ। ব্যাপারটা শুরু হয়েছিল ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে, মিসড কলস, দেরি করে আসা মেসেজের উত্তর, দুজনকে দুজনের করা প্রশ্নগুলো কেমন যেন আস্তে আস্তে দোষারোপের মতো লাগতে শুরু করল। একটা ঝড়ের রাতে হঠাৎই মায়া অর্জুনকে জিজ্ঞাসা করল,
তুমি আমায় বিশ্বাস করো অর্জুন?
মায়ার প্রশ্নের কোনো উত্তর দেয়নি সেদিন অর্জুন, সেটাই ছিল তার প্রথম ভুল। আর তারপর এই গল্পে আগমন ঘটল রোহিত বর্মনের, জব্বলপুরের ছেলে কিন্তু বাংলাটা ভালোই বলতে পারে, কারণ কলকাতায় তার পরিবার অনেক দিন ধরে আছে। মায়া যে রেডিও স্টেশনে চাকরি করত সেই স্টেশনেরই প্রডিউসার, মায়ার সাথে বন্ধুত্বটা শুরু থেকে বেশ জমে উঠেছিল রোহিতের। বাকিদের কাছে বন্ধুত্ব হলেও সেকেলে স্বভাবের অর্জুনের কাছে ব্যাপারটা মোটেও সুবিধের ছিল না। সেই রাতে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল মায়ার। রোহিতের গাড়ি থেকে যখন বাড়ির সামনে নামল মায়া, বারান্দায় দাঁড়িয়ে আছে অর্জুন। বাড়ি ঢুকে কাঁধের ব্যাগটা সোফায় রাখতেই সামনে এসে অর্জুন বলল,
তোমার কি মনে হয়? আমি কিছু খেয়াল করি না, কিছুই বুঝতে পারি না। দিনের পর দিন আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি তোমার রাসলীলা চালিয়ে যাবে, আর আমি ধরতেও পারবো না নাকি?
মানে তোমার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে?
আমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি দিনের পর দিন রোহিতের সাথে মজলিশে গিয়ে মজে থাকবে, আর আমি কিছু বললে পরেই দোষ? দিনের পর দিন শো শেষ হয়ে গেলেও রাত করে বাড়ি ফিরবে তুমি, আর প্রত্যেক দিন ওই তোমায় বাড়ি ছেড়ে দিয়ে যাবে, আমি কিছু বুঝি না? না
শোনো অর্জুন, সবকিছু যে তোমার মর্জি মতো হবে তার তো কোনো মানে নেই না। আর আমার জীবনটা শুধু তোমায় ঘিরে নয়, এটা তোমারও বোঝা উচিত।
তাহলে কাকে ঘিরে সেটাই তো জানতে চাই, রোহিত নিশ্চয়ই।
অর্জুন, যে কোনো সম্পর্ক না ভরসার উপর তৈরি হয় জানো তো, বিশ্বাসের উপর তৈরি হয়। তোমার তো আমার উপর ভরসা বিশ্বাস কোনোটাই আছে বলে আর মনে হচ্ছে না আমার।
সেদিন রাতে ঝগড়া থামলেও দুজনের সম্পর্কের অশান্তিটা মেটেনি, বরং ভাঙনের শুরু সেখান থেকেই। মাঝে বেশ কিছু মাস কেটে যায়, দুজনের মধ্যে দূরত্বও বাড়তে থাকে সময়ের সাথে সাথে। তারপর আসে জুলাই মাস, কলকাতায় বর্ষা তখন চরমে, বৃষ্টি বাড়ার সাথে সাথে শহরের গতি কমতে থাকে। সেই রকমই একটা বর্ষার রাতে মায়ার অফিসের সামনে জল জমে থাকায় অর্জুন পৌঁছয় ওকে বাড়ি নিয়ে আসার জন্য। ক্যামাক স্ট্রিট থেকে বেলেঘাটা গোটা রাস্তায় দুজনের মধ্যে একটাও কথা হয়নি। বাড়ির দরজা খুলতে খুলতে প্রথম কথাটা বলল অর্জুন,
রোহিতের সাথে লাঞ্চে গিয়েছিলে তো আজ?
গোটা টিমের সাথে গিয়েছিলাম, একা রোহিতের সাথে নয়।
আমায় জানাওনি তো?
জানাওনি আমায় মানে? কোথাও যেতে গেলে কি তোমার থেকে পারমিশন নিতে হবে আমাকে?
সেটা তো আমি বলিনি।
তাহলে কি বলতে চাও তুমি অর্জুন?
আমি কি বলতে চাই আর না চাই সেটা নিয়ে ভাবার তোমার সময় আছে? থাকলে আমাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হতো না কোনোদিনই। ভাবার সময় থাকলে রোহিত আমাদের মাঝে আসার সুযোগই পেত না। আসল কথা হচ্ছে এই যে, তোমার এই সম্পর্কটাতে থাকার কোনো ইচ্ছাই নেই, তো সেটা বলে দিলেই পারো, তাহলে তোমাকেও আর আটকে থাকতে হবে না আর আমিও মুক্তি পাই।
তুমি চাওটা কি একটু বলবে?
দুজনের গলা স্বর বাড়তে থাকে, একে অপরকে বলা কথাগুলো তীরের মতো বুকের মাঝে বিঁধে থাকে দুজনের। বছরের পর বছর সাথে থেকে তিলে তিলে গড়ে তোলা ভালোবাসায় ভাঙন ধরতে থাকে মাত্র কয়েকটা মুহূর্তে। ভালোবাসা আসলে গোলাপের মতো, ফুল হলেও কাঁটা তাতে থাকবেই। ঝগড়াটা আরো বেশ খানিক্ষণ চলার পর মায়া চিৎকার করে উঠল,
তুমি কি চাও অর্জুন?
তোমার যখন এই সম্পর্কটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাহলে পরে তো বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে পারো।
অর্জুনের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে মায়া, তারপর ধরা গলায় বলে,
তুমি কি কথাটা মন থেকে বলছো?
আমার মনের কথা বোঝার মতন ক্ষমতা তোমার আর নেই মায়া।
ধাক্কাটা সহ্য করতে পারেনি মায়া, পাশের ঘরে গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে এগিয়ে গেল দরজার দিকে। বেরোনোর আগে একবার থমকে দাঁড়াল, তারপর অর্জুনের দিকে ফিরে শান্ত গলায় বলল,
আজ যদি আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় অর্জুন, তাহলে কিন্তু আমি আর কোনো দিন ফিরে আসব না।
অর্জুন মায়ার কথায় কোনো উত্তর দিল না, ওকে আটকানোর চেষ্টাও করল না। সেটাই বোধ হয় অর্জুনের জীবনের দ্বিতীয় ভুল। পরের ঘটনাটা কিছু বুঝে ওঠার আগেই, কিছু ঠিক করার আগেই নিমেষের মধ্যে ঘটে গেল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছে। মায়া সেই বৃষ্টির মধ্যেই ব্যাগ হাতে বাড়ির বাইরে এসে দাঁড়াল। অর্জুন তখন বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, যদিও মায়াকে আটকানোর জন্য নয়। তখনও রাগে ফুঁসছে অর্জুন, রাগে চেঁচিয়ে উঠে বলল,
এই নাটকটা এবার বন্ধ করো তো, অনেক হয়েছে, এসব ন্যাকামো করে কোনো লাভ নেই।
মায়াও রাগে ফুঁসতে শুরু করেছে ততক্ষণে, সে বলল,
নাটক? তোমার এটা নাটক মনে হচ্ছে?
আর কিছু না বলে রাগের চোটে মায়ার হাতটা চেপে ধরল অর্জুন।
ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল মায়া। বৃষ্টি তখন একটু ধরেছে, কিন্তু রাস্তা বেশ পিছল। অর্জুনদের বাড়িটা মেন রোডের উপরে, অনবরত গাড়ি চলতে থাকে সেই রাস্তা দিয়ে। মায়া নিজেকে অর্জুনের থেকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই পায়ের স্যান্ডেলটা ভেজা রাস্তায় স্লিপ কেটে গেল। ঠিক তখনই আচমকা একটা গাড়ি প্রচণ্ড জোরে আসতে শুরু করেছে তাদের দিকে। দুজনের কেউই খেয়াল করেনি সেটা। যতক্ষণে খেয়াল হলো ততক্ষণে গাড়িটা বড্ড কাছে এসে পড়েছে। জোরালো হেডলাইট, প্রচণ্ড জোরে গাড়ির হর্নের শব্দ এবং সবশেষে মায়ার চিৎকার। আর গাড়িটা কিছুতে একটা ধাক্কা খাওয়ার শব্দ। এর বেশি আর কিছু মনে নেই অর্জুনের। দুদিন বাদে যখন হাসপাতালে জ্ঞান ফিরল অর্জুনের, তখন সবটা জানতে পারল। গাড়িটা ধাক্কা মেরে মায়াকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ফেলেছিল। স্পট ডেড, মাথা ফেটে রক্ত মিশে যায় বৃষ্টির জলের সাথে, এবং দেহে প্রাণ না থাকা অবস্থাতেও অর্জুনের দিকেই নাকি তাকিয়েছিল মায়া। এই সবটাই অর্জুন শোনে বেলেঘাটা থানার দারোগা অনিমেষ মজুমদারের থেকে। সবটা শুনে অর্জুনের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েনি অর্জুনের। পুলিশ রেকর্ডে ঘটনাটা অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখানো হয়। যে গাড়িটা মায়াকে ধাক্কা মারে সেই গাড়ির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একে বৃষ্টির রাত, তার উপর ওই রাস্তার সিসিটিভিটা অনেকদিন ধরেই খারাপ, ড্রাইভারেরও কোনো ট্রেস পায়নি পুলিশ। কেস সেখানেই বন্ধ হয়ে যায়। মায়ার শ্রাদ্ধ কাজ সবটাই অর্জুন করে কোন রকম কষ্ট ছাড়া। লোকে যদিও বোঝেনি সেটা, চোখে জল না দেখে সবাই ভেবেছিল অর্জুনের মনে জোর আছে বটে। রোহিত এসেছিল মায়ার কাজে, অর্জুন দেখে কিছুই বলেনি সেদিন। আস্তে আস্তে সময়টা কাটতে থাকে, এক মাস দুমাস, অর্জুনও নিজের স্বাভাবিক জীবনে ফিরে যায়। এই দুমাসে একবারের জন্য মায়ার কথা মনে পড়েনি অর্জুনের। ততদিনই মনে পড়েনি যতদিন না প্রথম মেসেজটা আসে অর্জুনের ফোনে। রাত তখন প্রায় আড়াইটে, অফিসের কাজ শেষ করে অর্জুন সবে শুয়েছে। ঠিক সেই সময়ই একটা ইমেল এলো ওর ফোনে, আননোন ইউজার। ইমেলে একটা ভয়েস নোট অ্যাটাচ করা আছে। অর্জুন একবার ভাবল কি জানি হয়তো স্প্যাম, কিন্তু কি মনে হওয়ায় ভয়েস নোটটা চালাল অর্জুন। একটা চেনা গলার আওয়াজ ভেসে এলো তার ফোন থেকে।
তুমি যদি এই ভয়েস নোটটা এক্ষুনি শোনো তাহলে বুঝতে হবে রাতে দেরি করে ঘুমোতে যাওয়ার স্বভাবটা তোমার এখনো যায়নি।
বুকটা কেঁপে উঠল অর্জুনের। এটা কি করে সম্ভব? মায়া, মায়া ভয়েস নোট পাঠাচ্ছে কি করে? আরো একবার ভয়েস নোটটা চালিয়ে অর্জুন শুনল, একই গলার আওয়াজ। বারবার চালাতে থাকলো, গলার আওয়াজে কোনো পরিবর্তন এলো না। এবার মেলের সাথে কানেক্টেড ফোন নাম্বারটা চেক করল অর্জুন। এটা তো মায়ার নাম্বার। সঙ্গে সঙ্গে নাম্বারটায় ফোন করল অর্জুন। সুইচড অফ। মনের মধ্যে সমস্ত কিছু গোলমাল হয়ে গেল অর্জুনের। কি হলো ব্যাপারটা? সেদিন রাতে ঠিকমতো ঘুম হলো না অর্জুনের। পরের দিন রাতে ইচ্ছে করেই জেগে বসে রইল অর্জুন। ঘড়িতে তখন 2:17। আবার ফোনের ইমেল নোটিফিকেশনটা বেজে উঠল, আবার সেই সেম ভয়েস নোট, আননোন ইউজার, সাথে কানেক্টেড ফোন নাম্বারটা যেটা মায়া। ভয়ে ভয়ে ভয়েস নোটটা চালালো অর্জুন।
তুমি ঝগড়া পছন্দ করতে না আমি জানি, কিন্তু তুমি ঝগড়া থামাতেও জানতে না অর্জুন।
সেই রাতের পর অর্জুন আর ঘুমোতে পারেনি, প্রত্যেক রাতেই একটা করে ভয়েস নোট আসতে থাকে তার কাছে, তার ফোনে, সেই একই আননোন ইউজারের থেকে, সাথে কানেক্টেড ফোন নাম্বার যেটা মায়ার। আস্তে আস্তে ঘুম থেকে ব্যাপারটা, খাওয়া দাওয়া, সেখান থেকে ভাবনা চিন্তা অবধি ছড়িয়ে যেতে লাগল। প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে ঠিক ওই 2:17 একটা করে ভয়েস নোট পেতে থাকে অর্জুন। প্রতি রাতের মেসেজগুলো আলাদা, সবগুলোই অর্জুন এবং মায়ার একসাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে, নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঝামেলা, মান অভিমান, কখনো ভালোবাসার মুহূর্ত নিয়েও। কিন্তু আস্তে আস্তে ভয়েস নোটগুলো বদলাতে শুরু করল, ঠিক যেভাবে ওদের সম্পর্কটা বদলাতে শুরু করেছিল সেরকম। সেরকমই এক রাতে একটা ভয়েস নোট এলো অর্জুনের ফোনে। রাত জেগে উন্মাদের মতো বসে থাকাটা তখন অর্জুনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এখন আর ভয়েস নোটগুলো চালাতে ভয় লাগে না অর্জুনের, কিছুই মনে হয় না ওর। মন বলে আদেও কিছু আছে কি না সেটাই ভুলে গেছে অর্জুন। ফোন থেকে ভয়েস নোটটা চালালো আবার।
তুমি যেদিন প্রথম আমার উপর চিৎকার করেছিলে সেদিনের কথা মনে আছে তোমার? তুমি বলেছিলে তুমি রেগে গিয়ে চিৎকার করনি, বরং চিন্তায় পড়ে গিয়েছিলে তুমি।
পরের রাতের ভয়েস নোটটা প্রায় একই রকম।
তুমি সব সময় বলতে যে তুমি আমায় কোনো দিন আঘাত দিতে পারবে না, আমি বিশ্বাস করেছিলাম তোমায় অর্জুন।
এই শেষ ভয়েস নোটটা পেয়ে অর্জুন পরের দিন থানায় গিয়ে হাজির হল। প্রায় এক মাস রাতে ঠিকমতো ঘুমোয়নি, খায়নি ঠিক করে, হঠাৎ দেখলে পাগল বলে মনে হতে পারে। বেলেঘাটা থানার এই দারোগা অর্জুনকে চিনতেন, মায়ার কেসটা উনিই দেখছিলেন। অর্জুনকে এই অবস্থায় দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন,
কি ব্যাপার, আপনি শরীর ভালো নেই নাকি, চোখ মুখের এরকম অবস্থা?
দারোগার কথা থামিয়ে অর্জুন বলল,
স্যার মায়া আমাকে রোজ রাতে ভয়েস নোট পাঠাচ্ছে।
মায়া মানে আপনার প্রেমিকা যিনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তিনি আপনাকে ভয়েস নোট পাঠাচ্ছেন? হ্যাঁ, আপনার চোখ মুখ দেখে ভেবেছিলাম হয়তো অসুস্থ। না, এখন বুঝতে পেরেছি আসল ব্যাপারটা। সাত সকালে মাল টেনে থানা এসে মাতলামি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে?
না স্যার, আমি 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 সত্যি বলছি। এই দেখুন আমার ফোনটা দেখুন।
শুনুন অর্জুন বাবু, আমাদের না অনেক কাজ আছে, শুধু শুধু সময় নষ্ট করবেন না, প্লিজ আসুন তো আপনি।
মাঝে আরো কয়েকটা দিন কেটে গেল, অর্জুন যাকেই ব্যাপারটা বলছে সেই ওকে পাগল বলে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছে। এমনকি রোহিতের সাথে একদিন নিজে যেচে দেখা করতে গিয়েছিল অর্জুন, রোহিতও বিশ্বাস করেনি ওকে। আস্তে আস্তে অর্জুন বুঝতে শুরু করল অপরাধ বোধটা বোধহয় এতদিন ওকে ঘিরে ধরতে শুরু করেছে। ভয়েস নোটগুলো যতদিন এগোচ্ছে ততই আরো অন্ধকারে ঠেলে দিচ্ছে তাকে।
সেই রাতটা তোমার মনে আছে? বৃষ্টি হচ্ছিল, মনে আছে নিশ্চয়ই। তুমি আচমকা আমার হাতটা ধরলে, ফিরিয়ে আনতে নয়, বাঁচাতে নয়, আমাকে আমাকে।
অর্জুন পরপর সমস্ত ভয়েস নোটগুলো গোছাতে শুরু করল, যদি কোনো মানে দাঁড় করাতে পারে সেই জন্য। কোনো একটা ফাঁক, কোনো একটা কারণ, যেভাবেই হোক ওকে এই মায়া জাল থেকে বেরোতে হবে। তারপর এক রাতে এলো সেই মেসেজটা, যা সবটা বদলে দিল। আবারও একটা ঝড়ের রাত, সময়টা 2:17। প্রথমে নিস্তব্ধতা, তারপর মায়ার গলার আওয়াজ। আজ যেন গলার আওয়াজটা অন্যরকম, শীতল, থমথমে।
তুমি যদি এই মেসেজটার অপেক্ষায় বসে থাকো তাহলে বুঝতে হবে তুমি পুরো ব্যাপারটা নিজের থেকেও লুকিয়ে রেখেছো অর্জুন, তাই আমি মনে করিয়ে দিচ্ছি তোমাকে।
তারপর আচমকা মায়ার গলার আওয়াজটা বদলে গেল বৃষ্টির শব্দে। হঠাৎ একটা দরজা জোরে বন্ধ হওয়ার আওয়াজ ভেসে এলো ফোন থেকে, একটা ঝগড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তখন। একটা গলার আওয়াজ মায়ার, আর অন্যটা অর্জুনের।
নাটকটা এবার বন্ধ করো, অনেক হয়েছে, এসব ন্যাকামো করে কোনো লাভ নেই।
হাতটা ছাড়ো অর্জুন,
তুমি যদি আমার না হও তাহলে করুণ হবে না।
হঠাৎ একটা গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো ফোন থেকে, সঙ্গে মায়ার সেই চিৎকার। এতক্ষণে অর্জুনের মনে পড়তে শুরু করেছে পুরো ব্যাপারটা। মাথাটা সেদিন একটু বেশি গরম হয়েছিল, বুঝতে পারেনি যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। নিজেকে ছাড়িয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিতে চেয়েছিল মায়াকেও, কিন্তু ঠিক সেই সময় গাড়িটা হঠাৎ এসে পড়ে পিছন থেকে। কিছু বুঝে ওঠার আগেই এসে ধাক্কা মারে মায়াকে। ভয়েস নোটটা মায়ার চিৎকারের সাথে সাথেই শেষ হয়ে যায়। ফোনটা অর্জুনের হাত থেকে পড়ে গেল, ওর সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে তখন, মাথাটা গুলিয়ে উঠছে ওর। এটা তো তাহলে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট নয়, ভবিতব্যও নয়, এটা তাহলে অর্জুনের কাজ। ইচ্ছে করে হয়তো করেনি, কিন্তু করেছে তো ওই, মনে মনে অর্জুন বলে উঠল।
আমি যাইনি মায়া, সত্যি বলছি আমি যাইনি, কিন্তু সেদিন আমার মাথাটা।
কিছুক্ষণ পর অর্জুনের ফোনে আর একটা ভয়েস নোট এলো। এরকম তো কোনোদিন হয় না, আচ্ছা একদিনে দুটো ভয়েস নোট কি ব্যাপার? ভয়েস নোটটা চালালো অর্জুন।
আমি জানতাম তুমি সবটা ভুলে যাবে অর্জুন, কিন্তু আমার একটা অদ্ভুত স্বভাব তোমাকে কিছুই ভুলতে দেবে না। তুমি ভুলে গেছো আমি বেশিরভাগ সময় আমার ফোনের রেকর্ডিংটা অন রাখতাম, সেই রাতেও ছিল। আসলে ব্যাপারটা কি জানো অর্জুন, ভালোবাসা হঠাৎ করে কোনোদিন উধাও হয়ে যায় না, তবে সত্যিটাও উধাও হয়ে যেতে পারে না। তোমাকে আজীবন এই সত্যিটা নিয়েই বেঁচে থাকতে হবে। আইন হয়তো তোমাকে কোনো শাস্তি দেবে না, ফোনটা তারা কোনোদিন পাবেই না, কাজেই এভিডেন্সের কোনো মানে নেই, কিন্তু তোমার বিবেক তোমাকে তিলে তিলে শেষ করবে, এটাই তোমার শাস্তি।
কথায় বলে কলকাতা সবটা মনে রেখে দেয়, কিন্তু মানুষ কখনো কখনো ভুলে যায়। অর্জুন সেনকে কয়েকদিন পর ওর নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেল। সামনে একটা ফোন, ক্যামেরাটা অন করা অবস্থায়। ক্যামেরার শেষ ভিডিওতে নিজেই নিজের দোষ স্বীকার করেছে অর্জুন। পাশে পড়ে থাকা ধারালো ছুরিটার গায়ে তখনও রক্ত লেগে আছে, হাতের শিরা কাটা। আত্মহত্যা করেছে অর্জুন। মায়ার কেসটা অর্জুনের বয়ান অনুযায়ী আবারও রিওপেন করা হয়েছে। পুলিশ আবার সবটা ঘেঁটে দেখছে, কিন্তু বারবার আটকে যাচ্ছে একটা জায়গায়। যে ফোনের কথা অর্জুন বলেছে ভিডিওতে, মায়ার সেই ফোনটাই বা কোথায়? যে ইমেল অ্যাড্রেস থেকে ভয়েস নোটগুলো এসেছিল সেটার আইপি অ্যাড্রেস ট্রেস করেছে পুলিশ, মায়ার ফোন থেকেই এসেছে, নতুন একটা ইউজার আইডির মাধ্যমে। কিন্তু ফোনটা কোথায়? সেই ফোনের হদিশ পুলিশ কোনোদিনই পাবে না, কারণ ফোনটা মায়ার অ্যাক্সিডেন্টের পরের দিনই
নিয়ে এসেছিলাম আমি। আমি অর্থাৎ রোহিত বর্মন। মায়াকে সত্যি ভালোবেসেছিলাম আমি, যদিও ওর প্রেমে কোনো বাধার কারণ হয়ে উঠতে চাইনি, তাই ওকে বুঝতেও দিইনি, কিন্তু মায়া বুঝতে পেরেছিল। একটা সময় অর্জুনের কথা কাঁদতে কাঁদতে বলতো আমাকে, যত দিন যাচ্ছিল বুঝতে পারছিলাম অর্জুন যে কোনো সময় যা ইচ্ছা কিছু একটা করে ফেলতে পারে। তখনই মায়াকে বলেছিলাম অর্জুনের সাথে এবার থেকে ঝামেলা হলেই যেন ফোনে সেটা রেকর্ড করে রাখে। সেদিন রাতেও ঝামেলার সময় রেকর্ডিংটা অন রেখেছিল মায়া। পুরো ঘটনাটা ফোনে রেকর্ডেড থাকে। আমি রাতেই খবর পেয়ে মায়ার বাড়ির সামনে গিয়ে পৌঁছই। ততক্ষণে বোধহয় মায়া এবং অর্জুন দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মায়ার ফোনটা একটু দূরে একটা ঝোপের উপর পড়েছিল। কাউকে কিছু না জানিয়ে সেটা তুলে এনে আমার কাছে রাখি। জানেন তো, একবার ভেবেছিলাম পুলিশকে গিয়ে সবটা খুলে বলি। তারপর ভাবলাম আইনের শাস্তি অর্জুনের জন্য যথেষ্ট নয়। পরের ব্যাপারটা খুব সহজ। মায়ার কিছু পুরনো রেকর্ডিং ভয়েস নোটের মাধ্যমে অর্জুনকে মেইল করতে থাকি। প্রথমের দিকের গুলো সবগুলোই মায়ার ভয়েস, আসল ভয়েস নোট। আস্তে আস্তে এআই দিয়ে মায়ার গলা ক্লোন করে কথাগুলো আমি বলতে থাকি। যেদিন দেখলাম অর্জুন জেঁচে আমার সঙ্গে দেখা করে আমাকে ব্যাপারটা বলছে, সেদিন বুঝেছিলাম যা করছি ঠিক করছি। এ শহরে অনেক কিছুই লুকিয়ে থাকে জানেন তো, যেগুলো আজীবন লুকিয়ে রাখলেও সময়ের হিসেব নিতে সময় নিজেই বারবার ফিরে ফিরে আসে।
Brain.com Season 6, A Dark and Lovely Final Episode এ আপনি শুনলেন অরিজিতের লেখা গল্প ফিরে ফিরে আসে। গল্প পাঠে সায়ন, অর্জুনের চরিত্রে নীল, দারোগার ভূমিকায় অত্রি, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, শব্দগ্রহণ পর্ব পরিচালনা এবং রোহিতের ভূমিকায় অরিজিৎ, সমগ্র পরিকল্পনা এবং মায়ার চরিত্রে আমি মোহর। teamprem.com এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। প্রেম.com আবার ফিরে আসবে নতুন সিজন নিয়ে, নতুন গল্প নিয়ে, ভালোবাসার নতুন একটা দিক নিয়ে। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি। ইটস হট।